বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 28 মে, 14 জ্যৈষ্ঠ এবং ফার্সি 7 খোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় সন্ধে 5:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টজ। আমাদের ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় partstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/partstoday বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। রাশিয়াকে ড্রোন দেয়া বন্ধ করতে ইরানের প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যে আহ্বান জানিয়েছেন, সে বিষয়ে তেহরানের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের 2023-24 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের বিভিন্ন দিক নিয়ে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে তারুণ্যের শক্তিমত্তা কাজে লাগানোর কৌশল শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠান সোনালি সময়, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে সমাজ ও পরিবারে নারীর ভূমিকা বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান নারী মানব ফুল। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে মতভেদ সৃষ্টি করার পশ্চিমা ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক করে দিলেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। ইরানের সীমান্ত চৌকিতে তালেবান হামলায় 2 সীমান্তরক্ষী নিহত, আন্তর্জাতিক আইন মেনে চলতে তালেবানের প্রতি তেহরানের হুঁশিয়ারি। বাংলাদেশে মার্কিন ভিসা নীতির কারণে নয় বরং দায়িত্ববোধ থেকে গাজীপুরের সিটি নির্বাচন নিরপেক্ষভাবে করা হয়েছে, দাবি নির্বাচন কমিশনের। এবং ভারতে বহুল আলোচিত নয়া সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস ও তৃণমূল সহ 21টি বিরোধী দল। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে আমি সোহেল আহমেদ। তেল রপ্তানিকারক দেশগুলো সংস্থা ওপেকের সদস্যদের মধ্যে মতভেদ সৃষ্টি করার পশ্চিমা ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি। তিনি তেহরান সফররত ওপেকের মহাসচিব হিসাম আল কায়েসের সঙ্গে এক বৈঠকে এ সতর্কবাণী উচ্চারণ করেন। প্রেসিডেন্ট রাইসি বলেন, সুনির্দিষ্ট কিছু পশ্চিমা দেশ ওপেকভুক্ত দেশগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করে যাচ্ছে। সদস্য দেশগুলো নিজেদের মধ্যে ঐক্য শক্তিশালী করার মাধ্যমে এই ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে পারে। তিনি বলেন, ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে গঠনমূলক সহযোগিতা এই সংস্থার সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ওপেকে ইরানের ধারাবাহিক গঠনমূলক সহযোগিতার কথা স্মরণ করিয়ে দিয়ে রাইসি বলেন, ইরান ওপেকে ঐক্য ও সহযোগিতা শক্তিশালী করতে সবসময় চেষ্টা চালিয়ে এসেছে। বৈঠকে ওপেকের মহাসচিব তার সংস্থায় ইরানের ইতিবাচক সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন। ওমানের সুলতান হেসাম বিন তারিক আলে সাইদ আজ ইরান সফরে এসেছেন। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির রাষ্ট্রীয় আমন্ত্রণে তার এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ওমানের এই সুলতানের এটি প্রথম ইরান সফর। ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মুখবের তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন। দুই দিনের এই সফরে তার সঙ্গে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাজনৈতিক প্রতিনিধি দল রয়েছে। তেহরানে অবস্থানকালে তিনি ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে। ওমান ও ইরানের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে নানা চড়াই উত্রায় সত্ত্বেও দুই দেশ সুসম্পর্ক বজায় রেখে চলেছে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেছেন, যে কোনো দেশকে সমরাস্ত্র দেওয়ার অধিকার ইরানের রয়েছে এবং এক্ষেত্রে কোনো ধরনের সীমাবদ্ধতা নেই। তিনি আজ ইরানের বার্তা সংস্থা তাসনিমকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন। আশতিয়ানি বলেন, বিশ্বের যে দেশই ইরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও নিরাপত্তার স্বার্থে কাজ করবে সে দেশকেই ইরান সহযোগিতা করবে। ভেনিজুয়েলার সঙ্গে সামরিক সম্পর্ক ও সেদেশে সমরাস্ত্র রপ্তানির সম্ভাবনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ইরানি মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ভেনিজুয়েলা হচ্ছে একটি বৃহৎ রাষ্ট্র এবং কৌশলগত অঞ্চলে তার অবস্থান। এই দেশের সঙ্গে ইরানের সম্পর্ক দীর্ঘদিনের, এই সম্পর্ক ভবিষ্যতেও রক্ষা করা হবে। ইরান প্রয়োজনে অন্যান্য দেশ থেকেও সমরাস্ত্র আমদানি করবে বলে তিনি জানান। খুব শিগগিরই ইরান রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক জঙ্গি বিমান সুখুই সু-35 এর প্রথম চালান গ্রহণ করবে বলে জানা গেছে। ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে সিস্তান বালুচিস্তান প্রদেশের একটি সীমান্ত চৌকিতে আফগানিস্তানের তালেবান সেনাদের অতর্কিত আক্রমণের ফলে সৃষ্ট সংঘর্ষে দুই ইরানি সীমান্তরক্ষী নিহত এবং দুজন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন। ইরানের জাতীয় পুলিশ বাহিনীর উপপ্রধান কাসেম রেজাই বলেছেন, তালেবান সেনারা বিনা উস্কানিতে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের একটি সীমান্ত চৌকিতে গুলিবর্ষণ শুরু করলে সংঘর্ষ শুরু হয়। তিনি বলেন, শনিবার সকাল 10টার দিকে জাবুল সীমান্তের সাসুলি চেকপোস্টে তালেবান সেনারা অতর্কিত আক্রমণ করে। রেজাই বলেন, এ সময় ইরানি সীমান্তরক্ষীরা কঠোরভাবে ওই হামলার জবাব দেয়, তবে এ ঘটনায় তালেবানের পক্ষে সম্ভাব্য হতাহতের বিবরণ জানা যায়নি। ইরানের উপ পুলিশ প্রধান জানান, এরপর তালেবান সেনাদেরকে আন্তর্জাতিক আইনের কথা স্মরণ করিয়ে দিয়ে ইরানের পক্ষ থেকে প্রয়োজনীয় সতর্কবার্তা পাঠানো হয়েছে। তুরস্কের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রানফ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বর্তমান প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল ক্লিচদার ওগলু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ স্থানীয় সময় সকাল 8টায় নির্বাচনের ভোটকেন্দ্র খোলা হয় এবং বিকেল 5টায় ভোটগ্রহণ শেষ হয়। গত 14 মে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে প্রেসিডেন্ট এরদোগান শতকরা 49.5% ভোট পেয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল ক্লিচদার ওগলু পেয়েছেন 44.9% ভোট। নির্বাচনের তৃতীয় অবস্থানে থাকা সিনানুগান রান অফ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট এরদোগানকে সমর্থন দিয়েছেন। প্রথম দফার নির্বাচনে ওগান 5.2% ভোট পেয়েছিলেন। ওগানের সমর্থনের কারণে ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট এরদোগান নির্বাচনে বিজয়ী হবেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশের গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচনে মার্কিন ভিসা নীতির কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেছেন, আমরা স্বাধীনভাবে কাজ করছি। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচনে মার্কিন ভিসা নীতির কোনো প্রভাব পড়েনি বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের কাছে বিদেশিদের চাওয়া কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, আমরা স্বাধীনভাবে কাজ করছি, সরকারের কাছে থেকে আমাদের কোনো ধরনের কোনো চাপ আসেনি। আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ আলমগীর বলেন, নির্বাচনে যারা আসবেন তাদের সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত করবে নির্বাচন কমিশন, ভোটাররাও যেন ভোট দিতে পারে তা নিশ্চিত করা হবে। গাজীপুরের মতোই আসন্ন জাতীয় নির্বাচন সব সুষ্ঠু হবে এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আমরা আমাদের মতন আমাদের যে স্বাধীন সংস্থা হিসেবে আমাদের সংবিধান আছে, আইন আছে, নিয়মকানুন আছে, সে অনুযায়ী বিদেশি
তিনি আরো বলেন, যারা সমালোচনা করেন তারা সবসময়ই সমালোচনা করছেন। আলমগীর বলেন, গাজীপুরে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশন সরকার সহ সব পক্ষের ভাবমূর্তি ভালো হয়েছে। সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করে, ভবিষ্যতেও তাই করবে। নির্বাচন কমিশন মুক্ত ও স্বাধীন প্রতিষ্ঠান, সরকারের কাছ থেকে কোনো চাপ নেই বলেও তিনি জানিয়েছেন। ইভিএমে ভোটের ফল বিলম্ব হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, গাজীপুর বেশ বড় সিটি কর্পোরেশন, অনেক প্রার্থী ছিলেন, তাই ফল দিতে অনেকটা সময় লেগেছে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
আর ছয় মাসের মধ্যে ভারতের কেন্দ্রের সরকার পরিবর্তিত হবে বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, আর ছয় মাস বাদে দিল্লি বদলাবে, আমরা জাতি দাঙ্গা হতে দেব না। পশ্চিমবঙ্গের শালবনিতে এক সভায় বক্তব্য রাখার সময় তিনি এ মন্তব্য করেন। মমতা কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেন, দিল্লি আমাকে চমকায়, ওরা আমাকে ধমকায়, এটা না করলে ওটা হবে, এটা না করলে একশো দিনের প্রকল্পের টাকা দেব না, রাস্তার টাকা দেব না, ঘর তৈরির টাকা দেব না। আমি বলি, আর তো ছয় মাস, আর ছয়টা মাস একটু কষ্ট সহ্য করতে হবে। ভারতে বহুল আলোচিত নয়া সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উপলক্ষে মোদী বলেছেন, ভারত শুধু একটি গণতান্ত্রিক দেশ নয়, গণতন্ত্রের জননীও বটে। এদিকে ওই অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোয় অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস সহ একুশটি বিরোধী দল। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বহুল আলোচিত নয়া সংসদ ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ রোববার এই উপলক্ষে হোমযজ্ঞসহ বিশেষ ধর্মীয় অনুষ্ঠান হয়। পূজায় সামিল হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও লোকসভার স্পিকার ওম বিড়লা। সকাল 7:30 যজ্ঞ ও পুজো করে অনুষ্ঠানের সূচনা হয়। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত শুধু একটি গণতান্ত্রিক দেশ নয়, গণতন্ত্রের জননীও বটে। ভারত আজ বিশ্ব গণতন্ত্রের একটি বড় ভিত্তি। গণতন্ত্র আমাদের জন্য শুধু একটি ব্যবস্থা নয়, এটি একটি সংস্কৃতি, একটি ধারণা, একটি ঐতিহ্য। এদিকে নয়া সংসদ ভবন উদ্বোধন ঘিরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। এই অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না জানানোয় অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস, তৃণমূল, বামফ্রন্ট, আম আদমি পার্টি, ডিএমকে, সমাজবাদী পার্টি, এনসিপি, জেডিইউ, আরজেডি সহ একুশটি রাজনৈতিক বিরোধী দল। এদিকে এ প্রসঙ্গে আজ তৃণমূলের মুখপাত্র শান্তনু সেন এমপি কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে বলেন,
ভারতবর্ষের সংসদীয় রাজনীতিতে 28 মে 2023 একটা কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকল। প্রথমত 20,000 কোটি টাকা খরচা করে এই সেন্টার ভিস্তা প্রজেক্টের কি প্রয়োজন ছিল তারই উত্তর এখনো দেশের মানুষ পায়নি। 3 বছর আগে যখন কোভিডে দেশে গণচিটা জ্বলছিল, নদীতে ডেডবডি ভেসে বেড়াচ্ছিল, সেই সময় এই তুগলকি সিদ্ধান্ত।
এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে এমপি বলেছেন, বিরোধীদের ছাড়া নয়া সংসদ ভবনের উদ্বোধন অসম্পূর্ণ, এ থেকে স্পষ্ট দেশে কোনো গণতন্ত্র নেই। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dm।
ফিরছি বিশ্ব সংবাদে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্ত জেলায় একটি সেনাবাহরকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় অন্তত 22 জন সেনা আহত হয়েছে। কয়েকটি সরকারি সূত্র জানিয়েছে, খাইবার পাখতুনখোয়া প্রদেশের চেহকান এলাকার সদর থানার কাছে এক ব্যক্তি বিস্ফোরক বোঝাই একটি মোটরসাইকেল নিয়ে সামরিক বহরে হামলা চালালে এসব সেনা আহত হন। ডিআই খান প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার মিঞ্জা এলাকার দিকে যাচ্ছিল ওই সেনাবাহরটি। বেলারুশে নিজের পরমাণু অস্ত্র মোতায়েনের সিদ্ধান্তের ব্যাপারে মার্কিন সমালোচনা নাকচ করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, ওয়াশিংটন কয়েক দশক ধরে রাশিয়াকে টার্গেট করে ইউরোপীয় দেশগুলোতে পরমাণু অস্ত্র মোতায়েন করে রেখেছে, কাজেই এ ব্যাপারে রাশিয়াকে লেকচার দেওয়ার কোনো অধিকার আমেরিকার নেই। বেলারুশে রাশিয়ার ট্যাকটিক্যাল পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করার বিষয়টি চূড়ান্ত করে গত বৃহস্পতিবার মস্কো ও মিনস্ক এক চুক্তি সই করেছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগো বলেছেন, পাশ্চাত্যের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করার সিদ্ধান্ত নিতে হয়েছে। এর আগে শুক্রবার মার্কিন গণমাধ্যমগুলো জানায়, বেলারুশে রাশিয়ার ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র মোতায়েনের খবরের ব্যাপারে চরম নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন যুদ্ধ বন্ধ করে শান্তি স্থাপনের শর্ত আবার ঘোষণা করেছে রাশিয়া। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন তাস বার্তা সংস্থাকে দেয় এক সাক্ষাৎকারে বলেছেন, সবার আগে ইউক্রেনকে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে এবং নয়া ভৌগোলিক বাস্তবতা মেনে নিতে হবে। পাশাপাশি ইউক্রেনে রুশ ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিতে হবে। গালুজিন বলেন, ইউক্রেনীয় সেনাবাহিনী যদি শত্রুতা বন্ধ করে এবং দেশটিতে পশ্চিমা দেশগুলো সমরাস্ত্র সরবরাহ বন্ধ করে দেয়, তাহলে একটি শান্তি চুক্তি সম্ভব হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানে এই পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষায় অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইউক্রেনের প্রেসিডেন্ট আবারও রাশিয়াকে ড্রোন সরবরাহ না করতে ইরানের প্রতি আহ্বান জানিয়েছে। এই সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট আবারও ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করে রাশিয়াকে ড্রোন সরবরাহ না করার জন্য ইরানের কাছে আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি নতুন প্রচারমূলক শোতে রাশিয়ার পাশে না থাকার জন্য ইরানের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ইতিহাসের অন্ধকারে ফিরে যাওয়া উচিত হবে না। তার ভাষায়, কেন আপনারা রাশিয়ার সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে হাত মিলিয়েছেন, এমন প্রশ্ন তুলে তিনি রাশিয়ার ভয়ানক কর্মকাণ্ডের সহযোগী না হতে অনুরোধ করেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি ইউক্রেনের প্রেসিডেন্টের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, তার এই দাবি সম্পূর্ণ মিথ্যা এবং পাশ্চাত্যের কাছ থেকে অস্ত্র সহায়তা পাওয়ার জন্যই তিনি ইরানের ব্যাপারে এই মন্তব্য করেছেন। বিশ্ব জনমতকে বিভ্রান্ত করা ইউক্রেনের প্রেসিডেন্টের এই বক্তব্যের মূল উদ্দেশ্য উল্লেখ করে এটাকে ভিত্তিহীন অভিহিত করেন কানানি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ইউক্রেনের প্রেসিডেন্টের মিথ্যা দাবির পুনরাবৃত্তি ইরানের সরকার ও জনগণের বিরুদ্ধে প্রচারণা যুদ্ধের অংশ এবং তাদের মূল টার্গেট পাশ্চাত্যের সমর্থন ও অস্ত্র সহায়তা পাওয়া। ইউক্রেন এবং আমেরিকাসহ পাশ্চাত্যের আরও কয়েকটি দেশ সম্প্রতি দাবি করেছে, ইরান তাদের তৈরি শাহেদ 131 এবং শাহেদ 136 মডেলের ড্রোন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে সরবরাহ করেছে। তবে তেহরান বারবারই এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ইউক্রেন যুদ্ধে তাদের অবস্থান নিরপেক্ষ। এদিকে ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ইরান রাজনৈতিক উপায়ে সংকট সমাধান এবং বিরোধ মীমাংসার আহ্বান জানিয়ে আসছে। এ লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তেহরানের পক্ষ থেকে মধ্যস্থতার প্রস্তাব দেন। পর্যবেক্ষকরা বলছেন, ইউক্রেনের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে অভিযোগ আরোপ করার পর এ প্রশ্নও তোলা যায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর পাশ্চাত্য কেন এখনও ইরানের বিরুদ্ধে অবরোধ আরোপ করে রেখেছে, কেন ইউরোপ আমেরিকার এই অন্যায় কাজের প্রতিবাদ করছে না, কেন ইউক্রেনের প্রেসিডেন্ট আমেরিকার জনগণকে উদ্দেশ্য করে বলছে না যে আপনারা অতীতের অন্ধকারে ফিরে যাবেন না এবং ইরানের বিরুদ্ধে আমেরিকার সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হবেন না। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইউক্রেন সবসময়ই আমেরিকার ইরান বিরোধী নীতির প্রতি সমর্থন দিয়ে এসেছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। আসছে পয়লা জুন ঘোষণা করা হবে বাংলাদেশের 2023-24 অর্থ বছরের জাতীয় বাজেট। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
আসছে পহেলা জুন ঘোষণা করা হবে 2023-24 অর্থ বছরের জন্য জাতীয় বাজেট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এটি হবে বর্তমান সরকারের শেষ বাজেট। নির্বাচন সামনে রেখে সরকার সাধারণত যে বাজেট দিয়ে থাকে নানা ধরনের দোটা নেয়। এবার আরও যোগ হয়েছে বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের মতো অবস্থা, এর সঙ্গে যোগ হয়েছে মূল্যস্ফীতি। তাই চারদিকে আলোচনা কি হতে যাচ্ছে এবারের বাজেটে। কেউ বলছেন ভোটের আগে বাজেট ভাতের না হয়ে ভোটটাকেই প্রধান লক্ষ্য করতে পারে সরকার। এ কারণে নতুন বাজেটে জনতুষ্টির তুলনায় সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনার দিকেই সরকারের বেশি মনোযোগ থাকা উচিত বলে মনে করছেন নীতি নির্ধারকরা। তিন মাস পরপর জ্বালানি তেলের দাম বৃদ্ধি, গ্যাস বিদ্যুতের দাম সমন্বয়, এসব অবস্থা থাকা সত্ত্বেও বাজেটে ভর্তুকির চাপ অনেক বেশি বাড়ছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। মার্কিন ডলারের বিপরীতে টাকার সাম্প্রতিক অবমূল্যায়ন, বিভিন্ন জায়গায় সুদের হার বেড়ে যাওয়া আগামী অর্থ বছরে সরকারের ব্যয় বৃদ্ধির কারণ হয়ে দাঁড়াবে। এমন অবস্থায় বাজেট পরিকল্পনায় বেশ বেগ পেতে হচ্ছে বলেই খানিক আভাস পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের বক্তব্যে।
তাৎক্ষণিকভাবে ভোটের বাজেট, সুদূর প্রসারী ভাতের বাজেট। অবশ্যই এবার অবস্থাটা পূর্বের তুলনায় একটু দুর্বল। পাঁচ বছর আগে কোভিডের আগে আমরা যে একটা ফুরফুরে অবস্থা ছিল সেটা এখন নেই। একটা তো হলো যে বিশ্বের অনিশ্চয়তা। এক অর্থে আপনি এটাকে বলতে পারেন যে বাজেট মানে আরও ঊর্ধ্বে দাম ওঠা। ঊর্ধ্বে দাম ওঠা মানে ঊর্ধ্বে অর্থনীতির মানটাকে আরও ঊর্ধ্বে তুলে নেওয়া। এইটা সবসময় হয়ে আসছে।
তবে সরকারের নীতি নির্ধারকরা পেশাগত সংকট কাটিয়ে যাবে বলেই ধারণা সরকারের উচ্চ পদস্থদের। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান মনে করেন এমন অবস্থায় যে বাজেট তৈরি করা হচ্ছে তা খুব বেশি আশাবাদী হওয়ার মতো নয়, কারণ পরিস্থিতি অনুকূলে নেই, তবুও ভালো কিছুর প্রত্যাশা সবারই।
এবারে আসলে খুব বেশি প্রত্যাশা করে লাভ নাই, কারণ এটা দুর্বল অবস্থা থেকে করছে। মানে খুব প্রত্যাশা বলতে যে সরকার এই ওই অনেক কিছু করে ফেলবে, এটা করার তো আসলে সুযোগগুলো কম। বাস্তবগুলো, বাস্তব অবস্থা কেমন তা একটা জানাটা খুব জরুরি। সেটা যদি করি তাহলে কিন্তু আসলে কোথায় কিভাবে কি করা যেতে পারে সেগুলো চিন্তা করা যেতে পারে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
আর এর সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন সোনালী সময়।
সোনালী সময়,
শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবন কাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের ষষ্ঠ পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি সোহেলা,
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
হে দুরন্ত পথিকের দল, হতাশা আর অবসাদ কতকাল! দেখো উঠছে পূর্বাকাশে মুক্তির সূর্য উদ্দীপ্ত মহাকাল, যেন শহীদের রক্তে জল জল অদম্য স্বাধীনতার সকাল। মুক্তিকামী মানুষ যার অপেক্ষায় ছিল এতকাল সকাল বিকাল, যেন যুগ যুগান্তরের প্রতীক্ষিত স্বপ্ন সাধনার নৌহেলাল। দরিদ্র ও বঞ্চিতের উত্থানে ছিন্ন ভিন্ন হবে শোষণের সব জাল জঞ্জাল। দেখো মরুর বুকে ফুটেছে হাসনা হেনা মোহাম্মদী গোলাপ টুকটুকে লাল।
আজ আমরা আলোচনা শুরু করব গুরুত্বপূর্ণ এক হাদিস শুনিয়ে। ইসলামের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম আবু জার গাফরিকে তাঁর নির্দেশনায় বলেছেন, হে আবু জার, দিনার ও দিরহাম খরচ করার চেয়েও নিজের জীবনের দিনগুলো অতিক্রমের ব্যাপারে বেশি কৃপণ হও। এবং দিনগুলোকে বিনামূল্যে হাতছাড়া হতে দিও না। ইরানের সর্বোচ্চ নেতা হজরত আয়াতুল্লাহিল ওজমা খামেনির মতে, যৌবন ও তারুণ্যের বিশেষ বৈশিষ্ট্যগুলোর কারণে এই বিশেষ সময় মানুষের জীবনের এক বড় খোদাই নিয়ামত। যারা যথাসময়ে জীবনের এই অপূর্ব কালকে কাজে লাগায়, তারা এর সুফল পরবর্তীকালে ও বার্ধক্যের সময়ও উপভোগ করতে পারে। বৃদ্ধ বয়সে যারা প্রশান্ত চিত্ত ও স্বচ্ছ চিন্তাধারার অধিকারী, সুশৃঙ্খলিত ও পরিকল্পিত আচার আচরণ আর কর্মসূচির অধিকারী, তারা যৌবনকালেই এইসব বৈশিষ্ট্য অর্জন করেছেন। অন্যদিকে যেসব বৃদ্ধ অবসাদগ্রস্ত, অধৈর্যচিত্ত ও জীবন থেকে আর নতুন কিছু পাওয়ার আশা রাখেন না, তারা যৌবনের সম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে পারেননি বলেই আজ এইসব অবস্থার শিকার।
প্রত্যেক মানুষের মধ্যে কোনো না কোনো প্রতিভা সুপ্ত থাকে, তাই জীবনের নানা চাহিদা, প্রচেষ্টা, গবেষণা ও প্রতিভার মধ্যে সমন্বয় জরুরি। এক্ষেত্রে সমন্বয়হীনতা বা বিশেষ কোনো একদিকে ভারসাম্যহীনতা থাকলে মানুষ সৌভাগ্য ও মহতি গুণগুলো অর্জনে ব্যর্থ হয়। বিশেষজ্ঞদের মতে, অবসর সময়গুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে যুব ও তরুণ সমাজের মধ্যে নানা গুণ ও প্রতিভার বিকাশ ঘটানো সম্ভব। আত্মপরিচিতি ও সুনির্দিষ্ট উচ্চতর লক্ষ্যের আলোকে পরিকল্পিত কর্মসূচি নিয়ে এই সময়গুলোকে কাজে লাগানো না হলে যা গড়ে উঠবে তা হল অলস মস্তিষ্ক প্রসূত শয়তানি ও বিভ্রান্তির নিত্য নতুন কারখানা। অবসর সময়কে কেবল হালকা বিনোদনে নয়, বরং শিক্ষামূলক বিনোদনের মাধ্যমে পরিণত করা উচিত। এ সময়ের কর্মসূচি সৃষ্টিশীলতা ও ব্যক্তিত্বের বিকাশের জন্য সহায়ক। সামাজিক দায়িত্বশীলতা শেখা ও সামাজিক কর্মকাণ্ডে স্বাধীনভাবে অংশগ্রহণের যোগ্যতা গড়ে তোলার জন্য অবসর সময়ের কর্মসূচিগুলো সহায়ক হতে পারে।
অবসর সময়ের কার্যক্রম বিনোদন দেওয়ার পাশাপাশি মানুষকে কিছু কালের জন্য মুক্ত করে একই ধরনের কাজের একঘেয়েমি থেকে এবং মুক্ত করে রুটিন মাফিক কাজের ক্লান্তিকর পরিবেশ আর সীমাবদ্ধতা থেকে। বিচিত্রময় পরিবেশের স্বাদ এনে দেয় অবসরের বিনোদন ও শিক্ষামূলক নানা কর্মসূচি। মানসিক যাতনা ও হীনমন্যতা থেকে মুক্ত করারও অন্যতম মাধ্যম হচ্ছে অবসরের বিনোদন। এ ধরনের সময়ের নানা কর্মসূচি মানুষের মধ্যে যোগায় সৃষ্টিশীলতা, উদ্ভাবনী ক্ষমতা, মুক্ত পরিবেশে মুক্ত মন নিয়ে বিচরণ করার ও ব্যক্তিত্বকে পরিপূর্ণতা দেওয়ার সুযোগ। এ সময়ে যুবক ও তরুণরা কি কাজ করবে বা কোথায় কোন শিক্ষামূলক সফরে যাবেন তা নিজেরাই বেছে নিতে পারেন। ইসলামের দৃষ্টিতে অবসর সময়ের বিনোদন হওয়া উচিত শালীনতাপূর্ণ ও সুস্থ বিনোদন এবং শিক্ষামূলক বিনোদন। মহান আল্লাহর ইবাদত বা ধ্যানে মশগুল হওয়া ইসলামী অবসর বিনোদনের প্রকৃত দৃষ্টান্ত। জাদুঘরে যাওয়া, শিক্ষা সফর, বই পড়া, শরীর চর্চা, খেলাধুলা ও সাঁতার কাটা, ঘোড়ায় চড়া বা পাহাড়ে ভ্রমণ অবসর সময়ের সুস্থ বিনোদনের আরও কয়েকটি দৃষ্টান্ত। এ ধরনের বিনোদন পুরনো কর্মক্ষেত্রে মানুষের কর্ম উদ্যম বহুগুণে বাড়িয়ে দেয়।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ।
অবসর সময়কে কাজে লাগাতে ব্যর্থ তরুণ ও যুব সমাজ সামাজিক অঙ্গনে প্রবেশ করেন অপরিপক্কতা ও অদক্ষতা নিয়ে। পরিবার ও সমাজের যারা নেতৃস্থানীয় তাদের উচিত যুব সমাজের অবসর সময়গুলোকে পরিকল্পিত কর্মসূচির মাধ্যমে সমৃদ্ধ করা। তা না হলে অদক্ষ ও অসামাজিক যুব ও তরুণ সমাজ হীনমন্যতায় ভুগবেন এবং সমাজকে নিজের আপন বলে ভাববেন না। প্রতিদিনই তরুণ ও যুব সমাজের জন্য খানিকটা অবসর ও বিনোদন প্রয়োজন। তাদেরকে সামাজিক করে তোলার পাশাপাশি উদ্দীপ্ত ও প্রফুল্ল রাখার জন্যই এটা জরুরি। তাদের বিনোদন কর্মসূচি হতে পারে গ্রুপ ভিত্তিক বা একাকী। সামাজিক সম্পর্ক জোরদারের জন্য গ্রুপ ভিত্তিক বিনোদন কর্মসূচি বেশি জরুরি। এ ধরনের কর্মসূচির মধ্যে অন্যদেরকে জ্ঞান দান বা নিরক্ষরতা দূরীকরণ হতে পারে সুস্থ বিনোদনের পাশাপাশি অন্যতম জরুরি সামাজিক উন্নয়নমূলক বা কল্যাণমূলক কর্মসূচি। দেশ পুনর্গঠন বা গ্রাম উন্নয়ন কর্মসূচিও হতে পারে এ ধরনের জরুরি কর্মসূচির অংশ। যেমন গ্রীষ্মকালীন ছুটিতে গ্রামে গিয়ে মসজিদ মাদ্রাসার উন্নয়ন ঘটানো বা সংস্কার করা, দাতব্য চিকিৎসালয় গড়ে তোলা, সড়ক ও সেতু নির্মাণ ইত্যাদি।
ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহ উজমা খামেনির মতে, যুব সমাজ যদি তাদের অবসর সময়ে জনকল্যাণমূলক কাজে লিপ্ত হয় তাহলে তা হবে আল্লাহর রাস্তায় জিহাদ করার সমতুল্য। মুসলিম যুব সমাজ ও তরুণ সমাজের জন্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সওয়াবের কাজ। তো শ্রোতা ভাই বোনেরা, সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার ইতি টানছি এখানেই। এতক্ষণ সঙ্গ দেওয়ার জন্য সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। কথা হবে আবারও আগামী পর্বে, তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনার এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আজ 28 মে রোববার ঢাকা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে প্রধানমন্ত্রীর বক্তব্য বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। আর ভারতের বাংলা দৈনিকগুলোতে নতুন সংসদ ভবন উদ্বোধনের খবরটি শীর্ষ শিরোনাম করা হয়েছে। তবে প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের শিরোনাম তুলে ধরছি, তারপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের পত্রপত্রিকার শিরোনাম, খালেদা জিয়া ক্ষমতায় এলে 20 কে আত্মহত্যার ঘোষণা আওয়ামী লীগের সংসদ সদস্যের। দৈনিক প্রথম আলো, জনগণ এখন শুধুই সরকারের পতন চায়, আলাল দৈনিক যুগান্তর। বিবিসি বাংলাকে শ্রী রাধা দত্ত, আওয়ামী লীগের হয়ে দেন দরবার করবে না ভারত সরকার, দৈনিক ইত্তেফাক। নিজের রাজনৈতিক উত্তরসূরির নাম ঘোষণা করলেন ইমরান খান, দৈনিক মানব জমিন। আমরা আর অশান্তি চাই না, সবার উন্নতি চাই প্রধানমন্ত্রী, দৈনিক কালের কণ্ঠ। গোটা দেশকে কারাগারে রূপান্তরিত করেছে সরকার, মির্জা ফখরুল, দৈনিক নয়া দিগন্ত। কলকাতার পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম, রাজ্যাভিষেক হচ্ছে, সংসদ ভবনের উদ্বোধন নিয়ে মোদীকে কটাক্ষ রাহুলের, দৈনিক আনন্দবাজার পত্রিকা। নতুন সংসদ ভবন বহুত্ববাদী গণতন্ত্রের প্রতীক, উদ্বোধনে না থেকেও বার্তা রাষ্ট্রপতির, দৈনিক সংবাদ প্রতিদিন। হজ যাত্রীদের জন্য দারুণ খবর, এবার ভারত থেকে ট্রেনে যাওয়া যাবে মক্কায়, দৈনিক পূবের কলম। এবার কয়েকটি খবরের বিশ্লেষণে যাচ্ছে। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, পাচার করার টাকাই রেমিটেন্স হয়ে ফিরে আসছে, এ তথ্য দিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি, কি বলবেন আপনি?
আপনাকে ধন্যবাদ একথা বলেছে, এই কারণে যে একটা তথ্য আমাদের সামনে আছে এমন যে 2021-22 অর্থ বছরে 10 মাসে জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত সৌদি আরব থেকে $3.86 বিলিয়ন রেমিটেন্স এসেছে, আর 2022-23 সালে একই সময়ে $3.04 বিলিয়ন এসেছে। তার মানে সৌদি আরব থেকে রেমিটেন্স আসার প্রবাহ কমেছে। অন্যদিকে গত বছরের জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত আমেরিকা থেকে রেমিটেন্স এসেছিল $2.87 বিলিয়ন, বিষয়টি খেয়াল করুন। কিন্তু চলতি বছরের একই সময় তা বেড়ে দাঁড়িয়েছে $3.05 বিলিয়ন। এটি নতুন মাত্রার একটি রেকর্ড যা স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে। এবং এই জায়গায় সিপিডি বলছে, তাদের গবেষণা থেকে জানাচ্ছে যে এতদিন আমেরিকায় যে অর্থ পাচার হয়েছে, বিভিন্ন দেশে যে পাচার হয়েছে তার একটা বিরাট বড় অংশ আমেরিকায় পাচার হয়েছে, সেই অংশ অর্থাৎ সেই অর্থ এখন রেমিটেন্স হয়ে দেশে ফিরে আসছে। তার মানে কালো টাকা তারা ডলারের বা রেমিটেন্সের আকৃতিতে সাদা করে ফেলছে। তো ব্যাপারটা হলো এরকম, এখানে সিপিডির তথ্য থেকে একথা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে রেমিটেন্সের মাধ্যমে কালো টাকা সাদা করার একটা মারাত্মক প্রবণতা দেখা যাচ্ছে এবং এটি দেশের জন্য বড় রকমের সর্বনাশের কারণ। এই প্রবণতা যদি অব্যাহত থাকে তাহলে এই দেশে লুটপাট এবং অর্থ পাচারের মাত্রা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। তাতে করে এইভাবে তারা অর্থ পাচার করে পরবর্তীতে তারা আবার রেমিটেন্সের মাধ্যমে সেই তাদের অর্থ তাদের কাছে ফিরে আনতে পারবে এবং সেটি বৈধ অর্থ হিসেবে তারা ব্যবহার করবে। অর্থাৎ এর একটা বিরাট বড় ক্ষতির শিকার হবে সরকার এবং এ দেশের সাধারণ মানুষ, সাধারণ জনগণ।
যুদ্ধ বন্ধ করতে হলে ইউক্রেনকে নিরপেক্ষ থাকার ঘোষণা দিতে হবে, একথা বলেছে রাশিয়া, এটা কি মানবে ইউক্রেন?
জি, ইউক্রেন যে এতদিন ধরে নেটো জোটে যোগ দেওয়ার কথা বলে আসছে এবং প্রকৃতপক্ষে সেই কারণে কিন্তু রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছে। এই নেটো জোটে যোগ দেওয়ার প্রবণতা বা যোগ দেওয়ার ইচ্ছা বা যোগ দেওয়ার ধারণা যদি বন্ধ না করে ইউক্রেন, তাহলে এই যুদ্ধ আসলে কোনোদিন থামবে না। কারণ রাশিয়া কোনো মতেই কখনোই মেনে নেবে না যে তার ঘরের দরজার সামনে নেটো জোটে সেনারা মোতায়েন থাকুক আর প্রতি মুহূর্তে প্রতিদিন অস্বস্তিতে থাকবে রাশিয়ার জনগণ, রাশিয়ার সরকার। এটি হয় না, আমেরিকা কখনো এটা মেনে নেবে না, ব্রিটেন মানবে না, কেউই মানবে না, তাহলে রাশিয়া কেন মানবে? এই যে রাশিয়ার প্রশ্ন কেন তারা মেনে নেবে, এই প্রশ্ন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি খুবই যৌক্তিক প্রশ্ন। এটি অন্যরা যখন মানবে না, রাশিয়া কেন মানবে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং যখন রাশিয়া মানবে না তখন যুদ্ধ অনিবার্য, যেটি হচ্ছে, এবং এটি ভাবার কোনো কারণ নেই যে রাশিয়াকে দুর্বল করে এই যুদ্ধে ইউক্রেন জিতবে বা নেটো জোট সমর্থন দিয়ে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে বিজয়ী করতে পারবে, এটি অসম্ভব হবে, কোনোভাবেই সম্ভব হবে না। আমি যতদূর যা বুঝি সামরিক বিশ্লেষণ থেকে বা রাজনৈতিক বিশ্লেষণ থেকে, তাতে সত্যিকার অর্থে রাশিয়া এখনও খুব আন্তরিকতার সাথে বড় রকমের যুদ্ধ এখনো শুরুই করেনি। আমরা রাশিয়ার অনেক অস্ত্র এখনো ব্যবহার করতেই দেখিনি এবং ইউক্রেনকে তারা কিন্তু ঝটপট দখল করে নেওয়ার চেষ্টাও করেনি। তারা সুনির্দিষ্টভাবে কিছু এলাকাতে, বিশেষ করে রাশিয়ার বংশোদ্ভূত লোকজন যে এলাকায় বসবাস করে সেই এলাকায় তারা একটা নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে সেই এলাকার জনগণকে রক্ষার জন্য। সেক্ষেত্রে আমি মনে করি যে রাশিয়াকে অসন্তুষ্ট করে বা রাশিয়াকে আপত্তির মুখে রেখে এই যুদ্ধে বিজয়ী হওয়া সম্ভব না, এই যুদ্ধের সমাধান হবে না। সেক্ষেত্রে ইউক্রেন রাশিয়ার প্রতিবেশী, রাশিয়ার সঙ্গেই তার মিলেমিশে থাকা উচিত এবং রাশিয়া কখনো ইউক্রেনকে যে চেপে ধরেছে অন্যায়ভাবে আমরা তা দেখিনি। ফলে ইউক্রেনকে আসলে নিরপেক্ষ অবস্থানে আসা উচিত এবং সৎ প্রতিবেশী সুলভ মনোভাব নিয়ে রাশিয়ার সঙ্গেই থাকা দরকার।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, দিল্লিতে নতুন সংসদ ভবনের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই অনুষ্ঠানকে মোদীর রাজ্যাভিষেক বলে মনে হচ্ছে দাবি তাঁর। সংসদ ভবনের উদ্বোধন নিয়ে রোববার বেলার দিকে একটি টুইট করেছেন রাহুল। তাতে তিনি লিখেছেন, সংসদ আসলে দেশের মানুষের গলার স্বর। এরপরে মোদীকে কটাক্ষ করে তার বক্তব্য, প্রধানমন্ত্রী সংসদ ভবনের উদ্বোধনকে রাজ্যাভিষেক ভেবেছেন। রোববার সকাল সকাল সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে পৌঁছে গিয়েছিলেন মোদী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিরলা এবং কেন্দ্রীয় মন্ত্রীরা, ছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। বিরোধীরা অবশ্য এই অনুষ্ঠান বয়কট করেছিল। বৃষ্টি বিরোধী দল অনুষ্ঠানে ছিল গরহাজির। নতুন সংসদ ভবন বহুত্ববাদী গণতন্ত্রের প্রতীক, উদ্বোধনে না থেকেও বার্তা রাষ্ট্রপতির। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, নতুন সংসদ ভবন আত্মনির্ভর ভারতের সূর্যোদয়ের সাক্ষী। আনুষ্ঠানিক উদ্বোধনের পর নতুন সংসদ ভবনে দাঁড়িয়ে নিজের ভাষণে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যদিও ভারতীয় গণতন্ত্রের ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না 21টি বিরোধী রাজনৈতিক দল, ঐতিহাসিক ভবনের উদ্বোধক হিসেবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চেয়েছিলেন তারা। এদিন রাষ্ট্রপতি সশরীরে উপস্থিত না থাকলেও তাঁর বার্তা পাঠ করে শোনান রাজ্যসভার চেয়ারম্যান হরিবংশ। সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বার্তা দেন, নতুন সংসদ ভবন উদ্বোধনের মহান দিনটি ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এমন দিনে বার্তা দিতে পেরে আমি অত্যন্ত প্রসন্ন বোধ করছি। আমাদের বিশাল বহুত্ববাদী দেশের পূর্ব থেকে পশ্চিম, উত্তর দক্ষিণ তটরেখার বাসিন্দা সমস্ত ভারতবাসীর কাছে আজকের দিনটি গৌরবের এবং আনন্দের। নিজের বার্তায় তিনি আরো বলেন, সংসদ আমাদের সমৃদ্ধ গণতন্ত্রের প্রকাশ স্তম্ভ। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাভাব আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক পরম্পরার মূল সত্য। শ্রোতাবন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন নারী মানব ফুল।
নারী মানব ফুল।
শ্রোতা ভাই ও বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। নারী মানব ফুল শীর্ষক সমাজ ও পরিবারে নারীর আদর্শ ভূমিকা বিষয়ক ধারাবাহিক আলোচনার 20তম পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। এ পর্ব উপস্থাপনায় রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ। গত কয়েক পর্বের আলোচনায় আমরা শ্রেষ্ঠ তথা আদর্শ নারী হিসেবে হযরত ফাতিমার মহতি নানা গুণ নিয়ে কথা বলেছি। আজও তাঁর জীবনের আরও কটি গুণ বা দিক নিয়ে আমরা কথা বলব। হযরত ফাতিমা ছিলেন হিজাব বা শালীনতার বিধান মেনে চলার ক্ষেত্রে সর্বোত্তম দৃষ্টান্ত। একদিন এক অন্ধ ব্যক্তি ফাতিমার ঘরে প্রবেশের জন্য অনুমতি চাইলে তিনি ওই অন্ধ ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখলেন। হযরত ফাতিমা সালামুল্লাহ আলাইহাকে প্রশ্ন করা হয়, একজন নারীর জন্য সর্বোত্তম জিনিস কোনটি? তিনি এর উত্তরে বলেন, নারীদের জন্য সর্বোত্তম জিনিস হল তারা যেন কোনো পরপুরুষকে না দেখে আর পরপুরুষরাও যেন তাদেরকে দেখতে না পায়।
মদিনার ইসলামী রাষ্ট্রের প্রধান মহানবীর কন্যা হওয়া সত্ত্বেও হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা অনাড়ম্বর ও দরিদ্র মানুষের জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। সংসারের কাজের ক্ষেত্রে স্বামী আলী আলাইহিসালাম পানি ও কাঠ জোগাড় করে আনতেন আর হযরত ফাতিমা আটা তৈরি করে খামির বানাতেন আর তা দিয়ে রুটি তৈরি করতেন। তিনি কাপড়ে তালি লাগানোর কাজও করতেন। হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা ছিলেন বাবার মতোই খোদা ভীরু ও মানব দরদী। যখন পবিত্র কোরআনের এক বিশেষ বাণী যার অর্থ যারা শয়তানের অনুসারী তথা বিভ্রান্ত মানুষ, তাদের সবার নির্ধারিত স্থান হচ্ছে জাহান্নাম। এর সাতটি দরজা আছে। পাপের প্রকৃতি ও মাত্রার আলোকে প্রত্যেক দরজার জন্য এক একটি পৃথক দল আছে। কোরআনের ১৫তম সূরা তথা সূরা হিজরের ৪৩ এবং ৪৪ নম্বর আয়াত যখন নাজিল হয়, তখন রাসূলুল্লাহ উচ্চস্বরে কাঁদছিলেন, ফলে তার সাহাবীরাও কাঁদছিলেন। কিন্তু তারা জানতেন না যে হজরত জিব্রাইল আলাইহিস সালাম রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের উপর কোন বাণী নাজিল করেছেন। মহানবীর ওই অবস্থা দেখে তাকে কেউ এ বিষয়ে প্রশ্ন করার সাহস পায়নি।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যখনই হজরত ফাতিমাকে দেখতেন তখনই আনন্দিত হতেন। তাই হজরত সালমান ফার্সি মহানবীর কান্নারত অবস্থার সংবাদ হজরত ফাতিমাকে দিতে তার ঘরে পৌঁছে নবীজির কান্নার ঘটনা খুলে বললেন। হজরত ফাতিমা উঠে দাঁড়ালেন এবং বাবার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। এ সময় হজরত সালমান ফার্সি নবীকন্যার পরনের জীর্ণ পুরনো কাপড় দেখে বললেন, হায়, রোমান ও পারস্য সম্রাটদের কন্যারা রেশমি কাপড় পরিধান করে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যার পরনে রয়েছে পশমি আবা, যার ১২ স্থান তালিযুক্ত।
হযরত ফাতিমা সালামুল্লাহি আলাইহা বাবার কাছে পৌঁছে সালাম দিয়ে বললেন, হে পিতা, সালমান আমার পোশাক দেখে বিস্ময় প্রকাশ করেছে, সেই আল্লাহর শপথ যিনি আপনাকে নবুয়াত প্রদান করেছেন, পাঁচ বছর ধরে এই একটি দুম্বার চামড়া ছাড়া আমাদের অন্য কিছু নেই, যার উপর দিনের বেলা উটের খাবার রাখি আর রাত্রিতে এটাই আমাদের বিছানা। আমাদের বালিশ হচ্ছে এমন চামড়ার যার ভেতরটা খেজুরের আঁশ দিয়ে ভর্তি। মহানবী বলেন, হে সালমান, আমার মেয়ে আল্লাহর পথে অগ্রগামী। হযরত ফাতিমা পিতাকে প্রশ্ন করেন, বাবা, আপনার জন্য আমার জীবন কোরবান হোক, বলুন কি কারণে আপনি কাঁদছিলেন। তখন রাসূল হযরত জিব্রাইলের মাধ্যমে আনা ওই আয়াতে কারিম পাঠ করেন। হযরত ফাতিমা তা শুনে এমনভাবে কাঁদেন যে মাটিতে পড়ে যান। তখন থেকে অনবরত তিনি বলতেন, হায় হায়, যার জন্যে জাহান্নামের আগুন নির্ধারিত হবে তার অবস্থা কেমন হবে। মহানবী ও হযরত ফাতিমা ছিলেন এমনই খোদাভীরু ও মানব দরদী।
পশ্চিমের সমাজ ব্যবস্থা ও কথিত নারীবাদ নারী ও পরিবার ব্যবস্থার ব্যাপক ক্ষতি করেছে এবং এখনও ধ্বংসাত্মক ক্ষতির ওই প্রক্রিয়া অব্যাহত রেখেছে। নারীদের চিন্তা চেতনা ও ভূমিকায় বিষাক্ত প্রভাব রাখছে জড়বাদী বা বস্তুবাদী এই মতবাদ। মানুষের প্রথম শিক্ষক হলেন মা। সন্তান ৭ বছর পর্যন্ত বেশিরভাগ সময় মায়ের কাছে থাকে বলে তার শিক্ষার প্রাথমিক ভিত্তি ও ব্যক্তিত্ব মায়ের শিক্ষা আর প্রশিক্ষণ কেন্দ্রিক হয়ে ওঠে। নারীর বিভিন্ন ভূমিকার মধ্যে সন্তানকে সুশিক্ষিত করার ক্ষেত্রে মায়ের এই ভূমিকাকে তার অন্য সব ভূমিকার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় ইসলাম। মায়ের কথাবার্তা ও আচরণ সন্তানের উপর গভীর প্রভাব ফেলে। মা যত বেশি ধার্মিক ও সুশিক্ষিত হবেন, তিনি সমাজকেও তত বেশি খোদা ভীরু ও সুনাগরিক উপহার দিতে সক্ষম হবেন। মা সন্তানের শিক্ষক। তার পেশা ও নবী রাসূলদের মিশনের মধ্যে কোনো পার্থক্য নেই। মা যদি ভালো না হন, শিক্ষা ও নৈতিকতার দিক থেকে তার সন্তানও হবে অসৎ বা মন্দ নাগরিক।
অনৈক্য বা বিভক্তি ডেকে আনে আমাদের পতন শীর্ষক বইয়ের লেখক ব্রাইসি ক্রিস্টেনসনের মতে, পাশ্চাত্যে মায়ের ঐতিহ্যবাহী ভূমিকা পরিত্যক্ত হওয়ার বিষয়টি সামরিক হামলার মতোই বিপদজনক। মায়েরা যদি সন্তানদের নীতি নৈতিকতা না শেখান, তাহলে সন্তানদেরকে দেশপ্রেম বা দেশের প্রতিরক্ষার গুরুত্ব কে শেখাবে? ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে আর ভালো সেনা বলে কিছু থাকবে না এবং এর ফলে সামরিক হামলার পথগুলো খুলে যাবে। কথিত মার্কিন ভেলভেট বা মখমল বিপ্লবের নীল নকশার অন্যতম প্রধান হোতা মাইকেল আর্থার লিডিন মনে করেন, ইরানের ইসলামী বিপ্লবের গণভিত্তি ধ্বংস করতে জনগণের উপরই আঘাত হানতে হবে, যাতে ভেতর থেকেই এ বিপ্লব দুর্বল হয়ে যায়। তার মতে, নারী সমাজকে ব্যবহার করে সরকারকে উৎখাত ও সমাজকে ধ্বংস করা সবচেয়ে সহজ। কোনো একটি সমাজকে সহজেই ধ্বংস করার জন্য দরকার হলো সেখানকার নারীদের বিয়ে করা থেকে দূরে রাখা, অথবা বিয়ে করলেও যাতে খুব দ্রুত তারা তালাক নেয় সেই ব্যবস্থা বা পরিবেশ সৃষ্টি করা।
পাশ্চাত্যের নয়া উপনিবেশবাদী ব্যবস্থা পরিবারগুলোকে ধ্বংস করতে নারীবাদী ধারণা ছড়াচ্ছে, যাতে সমাজগুলো থেকে নীতি নৈতিকতা ও মূল্যবোধগুলো বিদায় নেয়। কথিত ব্যক্তি স্বাধীনতা কথিত মানবতাবাদ ও ধর্মনিরপেক্ষ মতবাদের অন্যতম ফসল। ব্যক্তি স্বাধীনতার নামে খুলে দেওয়া হচ্ছে অবাধ গর্ভপাত, বিকৃত যৌনতা বা ব্যভিচারের পথ। পশ্চিমা নারীবাদ স্বামী সেবা ও সন্তান প্রতিপালনকে অমর্যাদাপূর্ণ বলে তুলে ধরে। এভাবে নারীর প্রতি বৈষম্য দূর করার নামে নারীকে ভোগ বিলাস ও অর্থনৈতিক শোষণের সহজ হাতিয়ারে পরিণত করেছে পশ্চিমা সমাজ ব্যবস্থা। শিল্পায়নের যুগে পশ্চিমা সমাজ ব্যবস্থা থেকে বিদায় নিতে থাকে গৃহকর্তী হিসেবে মমতাময়ী মায়েদের ভূমিকা।
শ্রোতা ভাই ও বোনেরা, সময় ফুরিয়ে যাওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই আলোচনা। সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে মতবিরোধ সৃষ্টির পশ্চিমা ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক করে দিলেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের সীমান্তে চৌকিতে তালেবান হামলায় দুই সীমান্তরক্ষী নিহত, আন্তর্জাতিক আইন মেনে চলতে তালেবানের প্রতি তেহরানের হুঁশিয়ারি। বাংলাদেশে মার্কিন ভিসা নীতির কারণে নয়, বরং দায়িত্ববোধ থেকে গাজীপুরের সিটি নির্বাচন নিরপেক্ষভাবে করা হয়েছে দাবি নির্বাচন কমিশনের। এবং ভারতে বহুল আলোচিত নয়া সংসদ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী। অনুষ্ঠান বয়কট করেছে কংগ্রেস ও তৃণমূল সহ 21টি বিরোধী দল। এবারে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা, আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আজ পর্যন্তই খোদা হাফেজ।